ආවර්තන පටන් වෙන තේජා උපලබ්ධි කරනවා মানে ধাম শব্দের অর্থ আছে আশ্রয় ভগবানের গৃহ তেন ভগবান একমাত্র আশ্রয়দাতা সেজন্য গীতাতে বলা আছে ভগবানকে অর্জুন বলছেন পরম ধাম তাই না ভগবদ গীতায় কৃষ্ণকে অর্জুন জানাচ্ছেন আপনি হচ্ছেন পরম ধাম পরম পবিত্র পরম ধাম মানে কি সকলের আশ্রয়দাতা তার মানে আশ্রয় আমরা কোথায় পাই ঘরে পাই বাড়িতে ঘরে পাই তিনি এই জগতের সবাইকে যিনি আশ্রয় দেন যিনি ঘর স্বরূপ তিনি কে ভগবান কৃষ্ণ মহাপ্রভু তিনি আশ্রয়দাতা এই জন্য অর্জুন সরাসরি কৃষ্ণকে উল্লেখ করলেন আপনি পরম ধাম পরম মানে শ্রেষ্ঠ সকলে আশ্রয়দাতা সেজন্য ধাম মানে ভগবানের গৃহ তুমি যেখানে ভগবান লীলাভূমি আবির্ভাব থাকবেন ভক্তদের আবির্ভাব স্থান যেখানে ভক্তের আবির্ভাব স্থানও ভগবানের ভক্তের যা যা আবির্ভাব স্থান হয় সেখানে কি হয় ভগবানের লীলা কথাই সব কিছু পাওয়া যায় তাই না ভক্তরা ভগবান ছাড়া কিছু জানে না সেজন্য আমরা মহাপ্রভু তার ভক্তবৃন্দ বিভিন্ন স্থানে লীলা করেছেন সেই সব স্থান যখন আমরা ভক্ত সঙ্গে দর্শন করব সেই ভক্তই যেহেতু ভগবানের প্রিয় ভক্তই আর এক ভক্তের প্রিয় তাই তিনি কেবল পর্দাকে সরাতে পারেন আমরা নিজে ইচ্ছা মতো পর্দা সরাতে পারেন অনেক লোক বলে আমি ধাম দেখে এসেছি সেখানে কি দেখা যায় ওই নদী ওই গাছ ওই গরু ছাগল ওই সাধারণ মানুষের মতো সব দেখা যায় এখানে সেই লোক প্রথমে কি দেখে ওই বাড়ি ঘর পর্দা একটা দেওয়া আছে কিন্তু যেই পূজারীর আশ্রয় যাবে এখানে এগুলো দেখে না না এ কিছু নেই অনেক কিছু আছে এখানে সঙ্গে সঙ্গে পর্দা খুলে দিচ্ছে কি দেখা গেল মহাপ্রভু রাধা কানাই কি সেজন্য এই স্থান হচ্ছে অভিন্ন বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন কালকে আমি একটু সংক্ষিপ্ত আইডিয়া দিয়েছিলাম যেখানে ভগবান কৃষ্ণ তিনি যখন লীলা করেন রাধারানীর ইচ্ছা হয় যে নিভৃতে কৃষ্ণের সাথে লীলা বিলাস করবেন তখন এই স্থানে চলে আসতেন বলে গুপ্ত বৃন্দাবন এখানে রহকেলয় রহকেলয় মানে গুপ্ত লীলা ভগবান তার সাথে নৃত্য এবং বিভিন্ন লীলা বিলাস এখানে করতেন চৈতন্য মহাপ্রভু যখন পিণ্ডদান করতে পিতা তার পিতৃদেবের পিণ্ডদান করতে আসলেন গয়াতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন পিণ্ড দেওয়ার সময় পিণ্ড দিতে যাওয়ার সময় তিনি কি করলেন প্রথমে মন্দার পর্বতে গিয়েছিলেন আপনারা গতকাল মন্দার পর্বত দর্শন করেছেন মন্দারে কি দর্শন হলো মধুসূদন তাহলে মন্দারে কি আছে জয় মধুসূদন বিহারে কি মধুসূদনের দুই হাতের দুই পাশে ছোট ছোট বিগ্রহ দেখছিলেন ওখানে লক্ষ্মী আর সরস্বতী রয়েছে তো সেই মন্দারে মধুসূদন চৈতন্য মহাপ্রভু যখন তিনি যাচ্ছিলেন গয়ার পিতৃসাধ দিতে প্রথমে তিনি মধুসূদনের মন্দার পর্বতের শিখর দেশে এই মধুসূদন বিগ্রহ ছিলেন যে বিগ্রহ দেখলেন ওখানে ছিলেন উপরে তো সেখানে থেকে কেন ওই বৈশী গ্রামে চলে গেছে যে গ্রামে আমরা কাল দর্শন করলাম মধুসূদন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে তো এটা হচ্ছে বৈশী গ্রাম ওরা এলাকা যে বংশী গ্রাম বা বৈশী তো সাধারণত আমরা জানি কালা পাহাড় নাম শুনেছেন ব্রাহ্মণ ছিল কিন্তু মুসলিম মেয়েকে বিবাহ করার ফলে ব্রাহ্মণ সমাজ তাকে বিতাড়িত করেছিল আর যার ফলে সে হিন্দু মন্দির ভাঙাবার পরিকল্পনা করেছিল ধ্বংস করছিল সেজন্য বিভিন্ন স্থানে মন্দিরগুলি থেকে বিগ্রহগুলি সরিয়ে দেওয়া হয়েছিল কেন মন্দিরগুলোকে ভাঙছিল বিগ্রহগুলিকে নষ্ট করছিল এই ধারণায় এই মন্দারে মধুসূদনকে সরিয়ে দেওয়া হয়েছিল ওই বৈশিক রাজা কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন সেই মধুসূদন ছিলেন তার শিষ্য দেশে, মন্দারের শিষ্য দেশে। যদি মন্দার পর্বতটা একটা খণ্ড, অনেক বিরাট ছিল মন্দার পর্বত, ভগবান কৃষ্ণ বিষ্ণু তিনি অসুর আর দেবতাদের দিয়ে সমঝোতা করতে চেয়েছিলেন, সেই সমুদ্র মন্থন লীলা করলেন একটা। সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস তিনি উদ্ভাবন করেছিলেন, তো সেখানে বাসুকী নাগ কে রজ্জু করলেন আর এই মন্দার পর্বতকে মন্থন দণ্ড করেছিলেন সেই সমুদ্রে, মন্থন দণ্ড স্বরূপ। আর এত বড় পাহাড় জলের দিকে চলে যাচ্ছিল, স্বয়ং ভগবান কূর্মরূপ ধারণ করে সেখানে তার পিঠে মন্দার পর্বতকে উত্তোলন করে রেখেছিলেন। আর ভগবানের ইচ্ছা ছিল পিঠটা একটু চুলকাচ্ছে, তো একটু চুলকানো দরকার, কারণ ভগবানের পিঠ চুলকাতে মন্দার পর্বতকে লাগছে, এত বড় বিশাল পর্বত। তো সেই মন্দার পর্বত দিয়ে যখন অসুর দেবতারা মন্থন করছিল, আর সেই বাসুকী নাগের চিহ্ন আপনারা দেখলেন কালকে মন্দার পর্বতে গায়ে একটু লেগে আছে, তো সেটা ওখানে সেই লীলা যে কবে হয়েছিল সত্যদেবী, আর সেটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মাঝখানে আপনারা গতকাল দেখলেন নৃসিংহদেব রয়েছেন, এই নৃসিংহদেব আগে থেকে রয়েছে, নৃসিংহদেব ওখানে রয়ে গেছেন, মধুসূদন কেন নেই না, কালাপাহাড় উপরে গিয়েছে কিন্তু যে গুহা একটা থেকে গেছে দেখে না, ভিতরে গুহা ঠিক রয়ে গেছে, ভিতর দিকে ঢুকে গেছে, সেজন্য ওরা দেখেন। ওখানে একটা গঙ্গা রয়েছে, আকাশ গঙ্গা, একটা পাতাল গঙ্গা রয়েছে, ওইদিকে শঙ্খ একটা রয়েছে জলের মধ্যে, আপনারা দেখেন দেখতে পাওয়া যায় না, অন্ধকার। যাই হোক, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি যখন এসেছিলেন বহু বছর আগে প্রকটকালে প্রভুপাদের গুরুদেব, তিনি এই মন্দারদের পাদদেশে চৈতন্য মহাপ্রভু যেহেতু এসেছিলেন পরিভ্রমণ করেছিলেন, তার পদচিহ্ন তিনি ওখানে অঙ্কন করেছিলেন। আর ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট থেকে ওটার নিচে ভিতর দিকে রয়েছে বলে আর সময় ছিল না, ওখানে যাওয়া হয়নি, সেই পদচিহ্ন ওখানে উনি স্থাপন করেছেন। আর একটা ছোট মন্দির ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট, প্রভুপাদ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট করে গেছেন, যাতে সেই ট্রাস্ট থেকে মহাপ্রভু যত ভক্তবৃন্দ রয়েছেন, শ্রীপাঠ আছে, তার উন্নয়ন সংস্করণের জন্য এই টাকাগুলি আছে। তো সেখান থেকে ওখানে একটা ছোট মন্দির করা হয়েছে, ভিন্ন ভিন্ন জায়গাতেও ওই ট্রাস্ট থেকে উন্নয়ন করা হয়, যদি শাস্ত্র প্রমাণ থাকে তাহলে ওই ট্রাস্ট থেকে সেটা উন্নয়ন করার জন্য টাকা দেওয়া হয়। তো এই মন্দার পর্বতে ওখানেও মহাপ্রভুর পাদপদ্ম সুরক্ষিতভাবে একটা ছোট মন্দির করা আছে। আর মহাপ্রভু গয়া গেলেন, ওখান থেকে পিতৃশ্রাদ্ধ পিণ্ড দান করলেন, তারপরে কিনা ঈশ্বরপুরী গুরুদেব থেকে দীক্ষা প্রাপ্ত হলেন। আর দীক্ষা প্রাপ্ত হয়ে গোপাল মন্ত্র যিনি লাভ করলেন, তো গোপাল মন্ত্র জপে উনি খুব প্রেমে বিহ্বল হয়ে গেলেন, কৃষ্ণের দর্শন করলেন আর বন্দন করতে লাগলেন। তো দীক্ষা মানে এরকম, আমরা দীক্ষা পেয়েছি ব্রাহ্মণ দীক্ষা, আপনার গায়ত্রী মন্ত্র গোপাল মন্ত্র পেয়ে গেছি, কিন্তু আমরা কি আর মহাপ্রভু দীক্ষা নেওয়ার উদ্দেশ্য এটা, যে দীক্ষা নিয়ে কি মনোভাব হবে, মহাবিষ্ণু ভগবান ওনার দীক্ষার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন আছে, কিন্তু উনি দীক্ষা নিয়ে যেই ঈশ্বর পুরী থেকে দীক্ষা প্রাপ্ত হলেন, গোপাল মন্ত্র জপ করলেন, অমনি ওনার কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলেন, কৃষ্ণ দর্শন করলেন আর ক্রন্দন করতে লাগলেন, যে কৃষ্ণকে পেলাম হারাচ্ছি কোথায় পাবো করে কান্না করতে লাগলেন। তো বৃন্দাবনে যাওয়ার জন্য ছুটতে লাগছেন, সব তাদের আত্মীয় স্বজন এসেছিল, ওরা তোমরা বাড়ি ফিরে যাও আমি বৃন্দাবনে যাব, কিন্তু দৈববাণী হয়েছিল মহাপ্রভুকে যে তুমি নবদ্বীপে অনেক তোমার লীলা রয়েছে, এখন বৃন্দাবনে যাওয়ার টাইম নয়, সোজা বসুন, কমরটাকে সোজা করে বসলে ঘুম পাবেন। প্রভুপাদ বলেছেন যখন জপ করবেন শ্রবণ করবেন কমরটা সোজা থাকবে আর মনোযোগ রাখতে হবে, তাহলে আর ঘুম পাবেন। মহাপ্রভু আর যাননি, তারপরে মহাপ্রভু পিণ্ড দান করে যখন ফিরেছেন, যখন এসছেন তিনি এখানে এসেছিলেন। এখানে এসে তিনি মন্দির ছিল ছোট, সেখানে ওয়ালে অনেক কৃষ্ণলীলা বিষয়ক সমস্ত ছবি ছিল, মূর্তি, সেগুলোকে দর্শন করে নৃত্য করতে লাগলেন। এবং সঙ্গে সঙ্গে উনি এক তমাল বৃক্ষের নিচে, এখানে একটা সুন্দর কথা লেখা আছে, আপনারা চৈতন্য ভাগবতে মধ্য লীলায় দেখতে পাবেন, দ্বিতীয় অধ্যায়ে 179-85 শ্লোকে বর্ণনা করা আছে। এখানে কি লেখা আছে, কানায় নাটশালা নামে একগাল গয়া হইতে আসিতে দেখিল সেই স্থান, তমাল শ্যামলয়ে বালক সুন্দর নবপঞ্জা সহিত কুণ্ডল মনোহর, বিচিত্র ময়ূর পুচ্ছ শুভে তদুপরি ঝলমল মণিগণ লিখিতে না পারি লক্ষিতে না পারি, হাতেতে মোহনবাসী পরম সুন্দর চরণে নপুর শুভে অতি মনোহর, নীলস্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার শ্রীবৎস কৌশব বক্ষে শুভে মনিহর, কি কহিব সে পিত ভক্তির পরিধান মকর কুণ্ডল শুভে কমল নয়ন, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে আমালিঙ্গিয়া পলাইল কুণ্ঠিতে। মহাপ্রভু কৃষ্ণের সব কেমন দেখতে কি পরে আছেন সব কিছু এখানে বর্ণনা দিচ্ছে। তার মানে স্বয়ং কৃষ্ণকে দর্শন করলেন মহাপ্রভু, তিনি কৃষ্ণই, কিন্তু তিনি দেখাচ্ছেন যে কৃষ্ণের রূপগুলি কৃষ্ণ কেমন, তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন যে কৃষ্ণের কথা, কৃষ্ণের রূপ, কৃষ্ণ কেমন নিজে যদি না জানাবেন তা আমরা কি বুঝব, যেন ভগবান ভক্ত হয়ে নিজের কথা বলছেন, তার ভগবান তার নিজের রূপ বলছেন, কিরকম কিরকম বলছেন, তার রূপটা কেমন, তমাল শ্যামল এক বালক সুন্দর, তমাল শ্যামল, তমাল গাছ দেখেছেন, তমাল আর শ্যামল, আকাশে যখন জল ভরা মেঘ হয় যে রংটা তুলনা দেওয়া হয়েছে ভগবানের গায়ের রং তুলনা এই জড় জগতে কোনো রং নেই, কেবল তুলনা দেওয়া হয়েছে এরকম সুন্দর, তমাল শ্যামল বলা আছে বা জলদ মেঘ, মেঘ ভরা আকাশের মতো বলা আছে, অসিত পুষ্পের মতো বলা আছে রং, এটা শুধু তুলনা দেওয়া হয়েছে, কিন্তু এই জগতে কোন ভগবানের গায়ে রঙের সাথে রং নেই, তুলনা করার মতো নেই, খালি এটা একটু তুলনা করে বলা হচ্ছে এরকম, কিন্তু তার অপূর্ব, এই জন্য এখানে বলছেন তমাল শ্যামলে বালক সুন্দর নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর বিচিত্র ময়ূর পুচ্ছ শুভে দ্রুত দুঃখে, দেখছেন এখানে তমাল শ্যামল কৃষ্ণ, ময়ূর পুচ্ছ আছে, যদি আজকে ভগবানের পীতবসন নেই আছে এখানে, তো সেইরকম দেখলেন ভগবান কৃষ্ণ পীতবসন সবসময় পরেন, বুঝতে পারছেন, শ্যাম অঙ্গে পীতাম্বর শুভে রাই নীলাম্বরে সাজে, শ্যাম অঙ্গে পীতাম্বর সাজে রাই নীলাম্বরে সাজে, দুহুঙ্ক অধরে দুহুঙ্ক চরণে মণিময় নুপুর রুণ ঝুন রুণ ঝুন বাজে, দুহুঙ্ক চরণে মণিময় নুপুর আছে, এখানে আসলে রাধা কৃষ্ণ দুজনেই নৃত্য করেছে, এই জন্য এই যে চরণ চিহ্ন আপনারা দেখলেন এখানে নাচতেন আর সেই চরণ চিহ্ন এখানে রাখা আছে, রাধা কৃষ্ণ রাধা কানায় দুইজনে এখানে নৃত্য করতেন। তো মহাপ্রভু কৃষ্ণের সমস্ত রূপের বর্ণনা দিচ্ছেন, তিনি পীতাম্বর মহান চূড়া, এরকম সুন্দর গানও রয়েছে, শ্রীবৎস কৌশব বক্ষে রয়েছে, রত্ন অলঙ্কার আছে, এরকম সুন্দর সুন্দর অলঙ্কারে বিভূষিত, কিন্তু এখানে বলছেন আমার সমীপে আইলা হাসিতে হাসি, মহাপ্রভু বলছেন আমার কাছে এলো হাসতে হাসতে, আমার আলিঙ্গিয়া পালা এলো কোন ভিন্ন, আমাকে আলিঙ্গন করে কোথায় ভয়ে পালিয়ে গেল, এটাই এখানে বলছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পর বৃন্দাবন যাওয়ার ছলে নবদ্বীপ কুলিয়া গ্রামে অবস্থান করছিলেন, তখন ভক্তগণের কাছে জানিয়েছিলেন আমি এখান থেকে বৃন্দাবন যাব, এই কথা শুনে মহাপ্রভু অপর আরেকজন পার্শ্ব নিষ্ণানন্দ ব্রহ্মচারী ধ্যানস্থল, এটা পরে মহাপ্রভু এখানে দুইবার এসছেন, প্রথমে এসছিলেন গয়াতে পিণ্ড দিতে, আর এখানে যে কৃষ্ণের দর্শন পেলেন, এই কথাগুলি কিন্তু কখন বললেন মহাপ্রভু? যখন নবদ্বীপে ফিরে গেলেন। আগে তো মহাপ্রভু খুব দুষ্ট বাদকের মতো, মানে বাল্য চাপকতা ছিল আর পাণ্ডিত্য ছিল, তো লোকেরা সমস্ত অন্যরকম ভাবত মহাপ্রভু। তার রূপ সুন্দর, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, কিন্তু তার বাল্য চাপলতা, দুষ্টামি এসব দেখে অনেকে পছন্দ করত না। আবার তার অনেক গুণাবলী, শিক্ষাতে, ব্যাকরণ ইত্যাদিতে বহু শিক্ষাতে খুব উন্নত, এসব দেখে অনেকেই ভাবত এই ব্যক্তিটা, এই ছেলেটা, এই নিমায় পণ্ডিত যদি বৈষ্ণব হতো, এবং অনেকে ভাবত শ্রীবাসাদি বহু বৈষ্ণবরা নবদ্বীপের ভক্তরা ভাবত ইনি যদি বৈষ্ণব হতেন তাহলে আমাদের বিরাট একটা সুনাম বাড়ত বৈষ্ণব সমাজে, হ্যাঁ এরকম তারা সবাই চিন্তা করত। কিন্তু এই যে গয়া থেকে ফিরে গিয়ে মহাপ্রভু উল্টু, আগেকার সে বাল্য চাপলতার কিছু নেই, মহাপ্রভু ওই সময় থেকেই শুরু করে দিলেন নবদ্বীপে কি না বৈষ্ণব সেবা, নিজে বৈষ্ণব সেবা করতে লাগলেন। কেমন বৈষ্ণব সেবা করতেন? যখন কেউ গঙ্গায় স্নান করতে যেত বৈষ্ণবেরা, তখন ওদের কাপড় রাখত, ফুল নিয়ে যেত, আর মহাপ্রভু কি করতেন, সেখানে গিয়ে যদি স্নান করে উঠে আসতো, যার যেটা কাপড় ধরে দিতেন হাতে নিয়ে, কেউ গঙ্গার মাটি মারত, মাটি তুলে দিতেন গায়ে মাথার জন্য, মানে এইরকম বহু বৈষ্ণবদের সেবা করতে এখান থেকে গিয়েই শুরু করেছিল। কেন না বৈষ্ণব সেবা না করলে যে ভক্তি লাভ হবে না, ভগবত ভক্তি লাভ করতে গেলে বৈষ্ণব সেবা দরকার, আর ভগবানকে পেতে গেলে বৈষ্ণবের কৃপা দরকার আছে। এই জন্য বৈষ্ণবের কৃপা কিভাবে পেতে হবে মহাপ্রভু নিজে শিখাচ্ছেন, নিজে ভগবান, তাই ভগবানকে লাভ করতে গেলে ভক্ত কৃপা প্রয়োজন, তাই নিজে ভক্তরূপে গিয়ে শিখাচ্ছেন বৈষ্ণবদের সাথে। কখনো কারো কারো মানে ফুল নিয়ে মাথায় করে ঝুড়ি করে যাচ্ছেন, তার বাড়ি থেকে ফিরে দিয়ে আসতেন, পৌঁছে দিয়ে আসতেন, কাপড় দিতেন, গঙ্গা মাটি দিতেন, তারপরে কত কিছু সাহায্য করতেন। এটা হচ্ছে আমাদের এগুলি শ্রবণ করার উদ্দেশ্য কি না, আমরা যাতে এগুলো শিখি, যেমন এখানে আপনারা ভক্তরা প্রসাদ পাচ্ছে, সাহায্য করছেন, আমি একটু পরিবেশন করবো, আমি একটু রান্না করবো, এটাই হচ্ছে সেবা। অনেক সময় অনেক লোক ভাবে অর্থ দিয়ে অনেক কিছু করবো, আমি কিনে নিব, না অর্থ দিয়ে ভগবৎ সেবা হবে না। অনেক সময় ভাবে আমি অর্থ দিতে পারে ভক্ত সেবার জন্য, কিন্তু সেটাও ভক্ত সেবা, কিন্তু অনেক সময় আমরা যখন প্র্যাকটিক্যাল করছি সেটাও বৈষ্ণব সেবা, কারো হয়তো কেউ করতে পারছে না অর্থ দিয়ে বৈষ্ণব সেবা করছে, ঠিকই আছে, কিন্তু অনেক সময় আমরা যে প্রসাদ রন্ধন করি, কেউ বলে আমার কিছু দিতে হবে, নাহলে আমি রান্না করব না, এরকম অনেক সময় হয় না, কিন্তু সেটা বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবা মানে স্বাভাবিক, এখানে যেমন অনেকে ভক্ত রান্না করছে কোনো বেতন ছাড়াই, কেন ধ্যান দর্শন ভক্ত সঙ্গ আর ভক্ত সেবা করার মনোভাব নিয়ে, এটাই হচ্ছে ভক্তির একটা বাড়ার একটা উপায়। সেজন্য মহাপ্রভু নিজে কি কোনো বেতন নিয়ে তাদের কাপড় বই নিয়ে যেতেন? দাঁড়িয়ে যেমন চাকরকে রাজারা রাখে বা জমিদাররা রাখে, মালিক চাকর বোঝা বই নিয়ে গিয়ে থাকে, দাঁড়িয়ে আসবে মালিক তাকে দিবে, তার গাটা মুছে দিবে, এটা কি জন্য চাকর করে? কি জন্য? টাকা নেয়। কিন্তু এটা কি প্রীতি? এটা কি ভক্তি? এটা ভক্তি না। সেজন্য মহাপ্রভু নিজে শিখাচ্ছেন, নিজে অন্যদের কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন, তেমনি চাকরের মতো সেবা করার মনোভাব, বৈষ্ণবকে সেবা করলে ভক্তি বাড়বে। তো এরকম ভক্তরা সব অবাক হয়ে গেছে যে নিমায় পরিবর্তন হয়ে গেছে, আগে তো এরকম ছিল না, এখন এই গয়া থেকে পিণ্ডদান করা আসার পরেই দেখা যাচ্ছে কত কিছু, আর কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু ক্রন্দন করে, ব্যাকরণ যে পড়াতো আগে ছাত্রদের কৃষ্ণ ছাড়া আর কিছু শিখাচ্ছেন না, অন্য কিছু নেই, আগে ব্যাকরণ হতে কত কিছু শিখাচ্ছিল, এখন কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু শিখায় না। তখন তার সমস্ত পড়ুয়াদেরকেও কৃষ্ণ ভক্তে পরিণত করে দিলেন, হরিনাম করো, এটা করো, ভগবত ভক্তে পরিণত করে দিলেন মহাপ্রভু যারা পড়ছিল। তো এটাই আমাদের কর্তব্য, যেমন আমাদের কি নাম প্রভু, তাপস, ব্যানার্জি মহাশয়, উনিও ওনার সাথে যারা যুক্ত আছেন উজ্জ্ব কর্মচারী, তবুও ওনার সাথে যারা যুক্ত তাদেরকে চেষ্টা করছেন নাকি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ দর্শন করে, ধ্যান দর্শন করে। এটা কেন? এটাই হচ্ছে আমাদের আদর্শ। একজন শ্রেষ্ঠ ব্যক্তি অন্যকে শিখাবে, তাই মহাপ্রভু যেহেতু শ্রেষ্ঠই, কেউ তো জানে না, মহাপ্রভু ভগবান তখনও উনি জানাননি, কিন্তু ওই সময় থেকে কিছু কিছু আভাস উনি দিচ্ছেন। তো পরবর্তীকালে মহাপ্রভু শিবাসঙ্গনে ভক্তবৃন্দকে নিয়ে নৃত্য শুরু করে দিলেন, সংকীর্তন রাস, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। এই সংকীর্তন রাস ভক্তদেরকে নিয়ে শুরু করলেন। পরবর্তীকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেলেন, আর নীলাচল থেকে প্রথমে আসলেন পুলিয়াতে, নবদ্বীপে পুলিয়ায়, আর সেখানে তিনি চিন্তা করছিলেন যে আমি বৃন্দাবনে যাব। তখন নীলাচল থেকে আসছেন বৃন্দাবনে চিন্তা করে, কিন্তু পরে পুলিয়াতে তখন ছিলেন সেখানে নৃসিংহানন্দ ব্রহ্মচারী, এক ব্রহ্মচারীর নাম হচ্ছে প্রদীপ্ন ব্রহ্মচারী, উনি নৃসিংহদেবের উপাসক ছিলেন, এই জন্য ওনাকে নৃসিংহানন্দ ব্রহ্মচারীও বলা হতো। ওনার খুব তেজ বেশি, মানে খুব নিষ্ঠাবান ব্রহ্মচারী এবং খুব প্রভাবশালী, আর খুব তেজিয়ান, এরকম ধ্যানেই সবকিছু করতে পারে, ধ্যানে মহাপ্রভুকে নীলাচল থেকে নিয়ে চলে আসতে পারেন, ধ্যানে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। মহাপ্রভু যে যাবেন সেখানে ধ্যানে উনি চিন্তা করলেন যে মহাপ্রভু যাবেন বৃন্দাবনে, তাহলে আমি একটা মনোময় রাস্তা তৈরি করব, মহাপ্রভু যে যাবেন তার পায়ে যাতে কাটা পাথর কাঁকর এসব না লাগে, বৃতহীন পুষ্প সে রাস্তাতে দিয়ে দিলেন, বেদি বাঁধা থাকবে, সব পুকুর থাকবে, সুন্দর স্বচ্ছ নির্মল জল থাকবে, গাছ থাকবে যাতে ছায়া থাকে, মহাপ্রভু হেঁটে হেঁটে যাবেন, এরকম সুন্দর ধ্যানের মধ্যে উনি বৃন্দাবনে মহাপ্রভু যাবেন তৈরি করছেন, করে করে এখানে চলে এসছেন কানাই নার্সলা পর্যন্ত। তাদের সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে এবারে মহাপ্রভু বৃন্দাবনে আর যাবেন না। তো মহাপ্রভু এসেছিলেন বৃন্দাবন ইচ্ছা করে, কিন্তু ওইখানে নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলে দিলেন মহাপ্রভু আর যাবেন না। কিন্তু মহাপ্রভু যখন অনেক সঙ্গ শান্তি নিয়ে তিনি কীর্তন সংকীর্তন রত হয়ে আসলেন, আস্তে আস্তে আপনারা আগামীকালকে যাবেন রামকেলি, মহাপ্রভু রূপ সনাতন এদেরকে কৃপা করার জন্য তিনি কি করলেন না, সে বৃন্দাবন যাওয়ার রাস্তাতেই এই কানাই নার্সলা আসছিলেন, তার আসার আগেই মালদাতে রামকেলি আসে, মালদা ঢুকার আগে, আর এদিক থেকে গেলে আগে কাছাকাছি মালদা থেকে একটু আগে পড়বে রামকেলি, আপনারা কালকে দর্শন করবেন। তো এখানে মহাপ্রভু বহু ভক্ত সংকীর্তন রত হয়ে কীর্তন সংকীর্তনে এসেছিলেন বহু লোক, আর সেখানে রূপ সনাতন ছদ্মবেশে তারা মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেছিলেন। কেন? ওনারা হুসেন সাহার মানে প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, তার নাম ছিল সাকর মল্লিক, আর দবির খাস ছিল রূপ গোস্বামী। তো তারা মুসলিম মত আচরণ করত, কিন্তু অন্তরে তাদের স্বভাব ছিল, ভক্তি ভাব ছিল, ওনারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ বলে জন্ম হয়েছিলেন, কিন্তু চাকরির সূত্রে এই হুসেন সাহা নবাবে চাকরি করতেন, প্রধানমন্ত্রী পদে গিয়েছিলেন সনাতন গোস্বামী, এই গৌড়ে নবাব ছিলেন হুসেন সাহা, আর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, সাকর মল্লিক নামকরণ করেছিল সেই রাজা, আর রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস। কিন্তু পরবর্তীকালে মহাপ্রভু সঙ্গ করে, আসলে মহাপ্রভু তাদের দুইজনকে কৃপা করার জন্যই কেবল রামকেলি গ্রামে এসেছিলেন। তো এই রামকেলি গ্রামে আপনারা ওখানে দর্শন করবেন, অনেক কিছু আছে, বিগ্রহ রয়েছেন ওখানে, ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, তমাল বৃক্ষ রয়েছে, কেলিকদম্ব বৃক্ষ রয়েছে, যেখানে মহাপ্রভু প্রথম দাঁড়িয়ে সমস্ত ভক্তদেরকে নিয়ে সেই কেলিকদম্ব গাছের গুড়ায় তিনি হরিনাম সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, গোস্বামী এখানে সুন্দর সুন্দর কথা আছে, এই যে রামকেলি আছে, প্রথমে রূপ সনাতন রামকেলি গ্রামে অবস্থান করছিলেন। প্রথমে রূপ গোস্বামী সনাতন গোস্বামী রামকেলি গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে মাধাইপুর অবস্থান করতেন। পরে তারা নিজেদের বিদ্যা বুদ্ধির বৈভবের ফলে হুসেন শাহ রাজ দরবারে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন। এভাবে তারা যখন রাজকার্য করছিলেন তখন মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভুর কাছে অত্যন্ত দৈন্যত সহকারে পত্র পাঠাতেন। মহাপ্রভু নীলাচলে গেছেন, রাজকার্যের সময়ও তারা চিঠি পাঠাতেন। শ্রীরূপ সনাতন কৃপা ছলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে রামকেলি গ্রামে পদার্পণ করেন। সহসা সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু উপনীত হয়ে এই স্থানের তমাল ও কেলিকদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে নৃত্য করছিলেন। তখন রূপ সনাতন ছদ্মবেশে গোপনে এসে নিচে দাঁড়িয়ে গোপনে আসে নির্জনে আরতি নিবেদন করলেন। তখন মহাপ্রভু তাদের মহাকৃপা করলেন, তাদের নাম তিনি সেই স্থানে পরিবর্তন করেছিলেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, এবং তাদের ইঙ্গিত করেছিলেন আমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসব তখন তোমরা পুনঃছলে এই রাজ বিষয় পরিত্যাগ করে আমার সাথে এসে মিলিত হবে। তখন থেকে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তীব্র বৈরাগ্যের উদয় হয়। তারা রাজকার্য ছাড়ার উপায় চিন্তা করতে লাগেন। প্রথমে রূপ গোস্বামী তার পরিবারের লোকজনের সঙ্গে সমস্ত ধনরত্ন নিয়ে নৌকা যোগে বাঁকুড়া চন্দ্রদ্বীপে প্রেরণ করেন। সেই সময় সনাতন গোস্বামী প্রায় রাজকার্য ছেড়ে দিলেন। তিনি ভট্টাচার্য ব্রাহ্মণগণকে নিয়ে ভাগবত উত্তম কথা আলোচনায় করতেন। হুসেন শাহ তাকে কারারুদ্ধ করে উড়িষ্যা দেশে জয় করতে গেলেন। কেননা সনাতন গোস্বামী তিনি চাননি, তিনি ব্যাধির ছল করে বাড়িতে থেকে ভাগবত আলোচনা করতেন। সনাতন গোস্বামী এই রাজার কাজ আর করতে চাননি, মহাপ্রভুর কৃপা যেদিন থেকে পেয়ে গেছেন সেদিন থেকে তাদের বৈরাগ্য প্রধান বেড়ে গেছে। আর গোস্বামী তো চলে গেলেন, প্রথমে এত স্বর্ণ মুদ্রা ছিল, নৌকা ভরে স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছেন, এরকম কেউ রাজকর্মকারী আছে কেউ সোনার মুদ্রা মহর, তো এরকম লোক ছিলেন এরা। যেমন রঘুনাথ দাস গোস্বামী 20 লক্ষ মুদ্রা ইনকাম ছিল, 12 লক্ষ মুদ্রা মনে হয় সরকারকে কর দিতে হতো, তো মানে কত বড় ধনী ছিলেন, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম, এখন কে আছেন কেউ নেই। তবু শ্রীনিবাস আচার্য তাদের অষ্টকে লিখছেন, ত্যক্তা তুর্ণম অশেষ মণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছবৎ, তৃণ মানে ঘাসকে যেমন তুচ্ছবৎ ত্যাগ করার মতো গুরু মহারাজ বলেছেন, থুতু ফেলে দিলে আর কেউ নেয় না, থুতু ফেলার মতো আর কি, সেরকম ত্যক্তা তুর্ণম তুচ্ছবৎ মণ্ডলপতি, এরা একজন মানে বিশাল বিশাল জমিদারের ছেলে সব ছিল, আর এরা কি না এসব ত্যাগ করেছে, কেন না লোকানাম হিতকারিণাম, লোকেদের হিত করার জন্য, মঙ্গল বিধানের জন্য, তো এটাই হচ্ছে বৈষ্ণবদের চিন্তাধারা। মহাপ্রভু তার ভক্তদের দিয়ে এটাই করতে চেয়েছে, সেজন্য মহাপ্রভু ভক্ত যারাই তারা অন্যের মঙ্গল করবে কি দিয়ে, সদ্ধর্ম সংস্থাপক, সদ্ধর্ম যেটাকে নিত্য ধর্ম, আত্মার ধর্ম, ভগবান যেমন আসেন ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানী যুগে যুগে, সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম নয় প্রচার করতে আসেন, এই সদ্ধর্ম মানে আত্মার ধর্ম, যে ভগবানের নিত্য দাস আমরা ভুলে গেছি তো সেটাকে ভগবান স্থাপন করতে আসেন, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, আর তার ভক্তরাও সেটা করেন, যেটা রূপ গোস্বামী সনাতন গোস্বামীরা করেছেন, সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণাম, লোকেদের মঙ্গল বিধানের জন্য, জনসাধারণের মঙ্গলের জন্য, তাই সদ্ধর্ম যেটা আজ ইস্কনের মাধ্যমে প্রচার হচ্ছে, যেটা ছিল প্রভুপাদ সেই গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে গুরু পরম্পরা সূত্রে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে, তার গুরুদেব তার নির্দেশে তিনিও এই সদ্ধর্ম স্থাপন করেন, যে জীব ভুলে গেছি আমরা যে কৃষ্ণের নিত্য দাস, সকালে বলছিলাম অজ্ঞানতা মানে কি না, আমি যে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য সেবনীয় পূজনীয়, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটাকে ভুলে যাওয়া, এটাকে বলে অজ্ঞানতা, আর এটাকে জানাকে বলে দিব্য জ্ঞান, মানে সম্বন্ধ আবিদেহ প্রয়োজন সকালে বলছিল, এটা ভুলে যাওয়া অজ্ঞানতা। কৃষ্ণ আমার নিত্য প্রভু, তিনি আমার নিত্য সেবনীয়, আমি তার নিত্য দাস, এটা জানা এটাই দিব্য জ্ঞান, আর এটা না জানাই অজ্ঞানতা। তার মানে আমরা সবাই এরকম অজ্ঞানে আছি, তো সেই জ্ঞানটা দান করতে হবে, সেই জন্য সৎধর্ম তার মানে আত্মধর্ম প্রচার করতে হবে। তো সেই আত্মধর্মের লোক জানে না, কেউ হিন্দু ধর্ম প্রচার করছে, কেউ মুসলমান ধর্ম প্রচার করছে, কেউ খ্রিস্টান ধর্ম প্রচার করছে, কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা মহাপ্রভুর অনুগামী যারা গোস্বামী পদাঙ্ক অনুসরণ করে, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারা সকলেই মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে এই সদ্ধর্ম জীবের করুণা করলেন, জীবকে মঙ্গল বিধান করলেন। তারা এমন ভাবে থাকতেন দিন মতো, বড় 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 ধনীগারের ছেলে খুব দিন মতো থাকতেন, কিন্তু তার মানে আমাদেরকে ওইরকম নকল করলে হবে না, অনুকরণ করলে হবে না। আমাদের আচার্য প্রভুপাদ বিশেষ করে বলে গেছেন, রূপ গোস্বামী নিজে বলেছেন যে কিরকম না যুক্ত বৈরাগ্য করে আমাদের থাকতে হবে, বর্তমান আমাদের যুক্ত বৈরাগ্য অবলম্বন করতে হবে, কেন আমাদের ইস্কনে এরকম বড় বড় মন্দির, রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাদের মন্দিরও এরকম ছিল, রূপ গোস্বামী রাধা গোবিন্দ মন্দির কত ডেলি কত মন ঘি জল তো দিল্লিতে ওই প্রদীপ দেখা যেত, আর স্বর্ণ রন্ত্র অলঙ্কারে বিভূষিত ছিল রাধা গোবিন্দ, ঐশ্বর্য বিরাট ছিল, বিরাট মন্দির, মদন মোহন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, এইসব যে গোস্বামীদের মন্দিরগুলো ছিল এরকম ঐশ্বর্যপূর্ণ। ওনারা গোস্বামী কিছু নেই, গাছের নিচে থাকেন, কিন্তু তাদের মন্দিরগুলো কেমন ছিল বড়, কেন ভগবানের সেবাটা হবে ঐশ্বর্যমণ্ডিত হবে। সেই জন্য আমাদের ইস্কনে এটা প্রচারের জন্য ভগবানকে দর্শন করে যেন আমাদের মনে না হয় ও ভগবান একটা কোনো ভিখারি হবে, ভগবান মানেই কি, সেই জন্য প্রভুপাদ বড় বড় মন্দির করতে বলেছে, লোক দেখি হ্যাঁ ভগবান, এই জ্ঞান হয়। সেই জন্য তার ভক্ত সাধু আমরা রূপ গোস্বামী সনাতন গোস্বামীদেরকে অনুকরণ করবো না, সেই জন্য ওনারা শিক্ষা দিয়ে যাচ্ছেন যে যুক্ত বৈরাগ অবলম্বন করো, তার যা আছে কৃষ্ণের জানো আর তা সেটাই বৈরাগ্য, কৃষ্ণের জানে তুমি, আমরা এই বিরাট রাজমহলে আছি কিন্তু আমার নামে নেই, আপনার নামে নেই, কোনো ভক্তের নামে আছে, ইন্টারন্যাশনাল কৃষ্ণ মানে সোসাইটির নামে রয়েছে, আন্তর্জাতিক সমাজ সংঘর নামে আছে, কোনো ব্যক্তির নামে নেই, প্রভুপাদ নিজের নামেও করেন, প্রভুপাদ 40 টাকা নিয়ে গেছেন ভিখারির মতো, আর কিন্তু মন্দির বাড়ি গাড়ি সব কিছু বড় বড়, কিন্তু কার নামে, ওনার নিজের নামে না, এটাকে বলে যুক্ত বৈরাগ্য। এটা লোক বুঝতে পারে না, ইস্কনে ভক্তদের মনে করে এত দামি দামি গাড়ি দামি বাড়ি সব পোশাক আশাক দেখে কি বৈরাগ্য এরা নাকি, কিন্তু তারা বুঝতে পারে না এরা হচ্ছে আসল বৈরাগ্য, কেন কলিযুগে মানুষকে প্রভুপাদ প্রচার করার জন্য শিক্ষা দিলেন, নাহলে মানুষকে ভক্ত করা যাবে না। বর্তমান সময়ে লোককে ভক্ত করতে গেলে এরকম দরকার আছে, আগে আমরা যখন হ্যান্ডে প্রচার করতাম সাইকেলিং করে প্রচার করতাম কেউ আসতো না, যখন মোটর সাইকেল করে যেতাম তখন আসতে লাগবে, যখন চার চাকা গাড়ি নিয়ে যায় ও কেউ এসছে যেতেই হবে ওখানে। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিজে এরকম করেছেন, যদিও মহাপ্রভু পায়ে হ্যান্ডে হ্যান্ডে করেছেন তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না, কিন্তু এখন আরো দ্রুত প্রচারের জন্য এখন আমরা গাড়ি চড়ে আরো বেশি জায়গা অতিক্রম করছি প্রচার করছি। প্রভুপাদ একটা গুরু ভাই উদাহরণ দিয়েছেন খুব সুন্দর কথা, যে আমাদের ইস্কনে বা এইসব ভক্তদের কাছে এরকম সমস্ত ঐশ্বর্য বাড়ি কেন থাকবে কেন, তো প্রভুপাদের গুরু ভাই একজন কি নাম ভুলে গেছি, উনি বলেছেন যে দেখো চোরেরা সবসময় প্রশাসক মন্ডলীকে বলে এরা কেন দ্রুতগামী গাড়ি চড়বে, হ্যাঁ কি না, চোরেদের ধারণা কি আমরা দ্রুতগামী গাড়ি চড়ব আর পালিয়ে যাবো, এই প্রশাসক মন্ডলী কেন দ্রুতগামী গাড়ি চড়বে, এ হচ্ছে চোরেদের ধারণা। তো এই জগতে প্রভুপাদ বলছেন সবাই চোর, তাদের ধারণা থাকবে সাধুরা কেন এত ঐশ্বর্য দ্রুতগামী গাড়ি এসব চড়বে এরকম ভাবে, কিন্তু প্রভুপাদ বলছেন আমরা কেন চড়বো ওইসব চোরগুলাকে ধরার জন্য, কেন আমরা ভগবানের প্রতিনিধিত্ব করছি, আমরা প্রশাসক মন্ডলী মতো, তাই চোরেদের ধারণার অতিক্রান্ত সেই দ্রুতগামী সমস্ত কিছু ব্যবহার করবো যে কি চোরদেরকে ধরা যাবে। তাই প্রভুপাদ বলছেন আমরা বড় মন্দির করছি, বড় বিল্ডিং বানাচ্ছি, যাদের এয়ারকন্ডিশন আছে ভালো দামি গাড়ি আছে তারা চিন্তা করে মায়াপুরে আসতে থাকবে না, যে শুনবে ওখানে এয়ারকন্ডিশন ঘর আছে, ওখানে ভালো বাড়ি আছে, ঢুকে পড়বে, চোরগুলো ঢুকে পড়বে। আর তখন ভক্তরা কি করবে, মঙ্গলারতি উঠুন উঠুন, মঙ্গলারতি উঠুন উঠুন, ঘুম থেকে তাকে উঠাবে, আর সঙ্গে সঙ্গে উঠে আসুন দেখুন রাধা কানাই রাধা। তার মানে এইসব চোরেদের মনোভাবকে ধরার জন্য পরে তাদের কি দান করছে, মহারত্ন, হরিনাম, ভক্ত সঙ্গ। এটা হচ্ছে প্রভুপাদের উদ্দেশ্য, বড় বাড়ি করা, বড় মন্দির করা, ভক্তদেরকে সুন্দর পোশাকে সজ্জিত করা। আমি যখন টাটা সুমো কিনছি, গুরু মহারাজ বলছেন কে বলছে তোমাকে এই গাড়ি একটা কমা গাড়ি কিনেছ, প্রচার করতে গেলে তোমাকে দামি গাড়ি কিনে যেতে হবে, লোক দেখে যেন ওখানে আসে, গাড়ি তোমার নামে থাকবে না, গাড়িটা থাকবে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি, কোনো ব্যক্তি নামে থাকবে। অনেক লোক ভাবে যে কি রকম ব্যাপার, বুঝতে পারেন না, গোস্বামীদের সাথে কি তুলনা করেন। আমাদের অনেক রূপ গোস্বামী নিজে বলছেন যে যুক্ত বৈরাগ্য, অনেক ঐশ্বর্য আছে কিন্তু আমার না, আমার নয়, তাহলে কি লাভ হবে। সেজন্য আমাদের মহারাজের কাছে মানে সন্ন্যাসীদের কাছে কি লেখা আছে, মহারাজ, তাই না, সন্ন্যাসী তার কিছু নেই, সন্ন্যাসী ত্যাগ সব কিছু ত্যাগ করেছে, ঘর বাড়ি সব, কিন্তু তার কাছে লেখা আছে মহারাজ, মানে ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সরকার সব, কিন্তু সরকার উপাধি কি মহারাজ। কেন মহারাজ, রূপ গোস্বামী বলছেন বাচ বেগম মনস কৃথ বেগম জিহা বেগম উদর উপস্থ বেগম এদান বেগান জ বিষয়ক ধীর পৃথিবী স্বশিষ্যা সর্বাভিমান পৃথিবী স্বশিষ্যা, সে সারা বিশ্বকে শাসন করতে পারে, এই জন্য তার মহারাজ, শুধু রাজা নয় মহারাজ। একদম ঢাল তরাল কিছু থাকবে না, কিন্তু সারা বিশ্বকে পরিচালনা করবে। প্রভুপাদ বুড়া, 70 বছরের বুড়ু, সারা বিশ্বের লোক কিসের জন্য আকর্ষণ হয়েছে, কেউ বুড়ো লোকের কাছে যায়, বুড়ো লোকের কাছে ঠাট্টা করে গালাগালি করে, কেউ যায় না, কারো কিছু টাকা পয়সা থাকে তার কাছে কেউ যায় না, দেখতে সুন্দর হবে, টাকা পয়সা থাকবে, তার কাছে সবাই যাবে। কিন্তু প্রভুপাদের কাছে কি ছিল সম্পত্তি, ভক্তির ধন ছিল, কৃষ্ণ সম্পত্তি ছিল, এই জন্য সবাই দৌড়ে এসেছে। তাই জন্য আমাদের যুক্ত বৈরাগ্য গোস্বামীরা শিখিয়েছেন এরকম, আমাদের নিজেদের উপভোগের জন্য নয়, কেবল টিচিং এর জন্য এটা ব্যবহার করতে হবে, লোকেদেরকে শেখানোর জন্য, কিন্তু সেটার জন্য ইন্দ্রিয় ভোগে আসক্ত না হয়ে পড়ে, যে এটা ছাড়া আর আমি থাকতে পারবো না, ও ঘর নেই আর যেতে পারবো না, ওখানে ঘর নেই, ওখানে এয়ারকন্ডিশন নেই, এখানে বাথরুম নেই, আমি আর প্রচারে যাবো না। এবং আমাদের অনেক ভক্তদের অভিলাষ হয়ে গেছে ভোগ করতে গিয়ে, কেন প্রথম থেকে প্রচার না করলে যদি ভোগে বিলাসে চলে আসে তখন তারা প্রচার করতে পারে না, কিন্তু যারা প্রথম থেকে প্রচার করে তারা চিন্তা করে না, এখানে ঘর আছে না নেই, ওখানে খাবার আছে না নেই, সেজন্য প্রভুপাদ যেমন গিয়ে কিছু ছিল, প্রভুপাদের কাছে কিছু ছিল না, কিন্তু প্রভুপাদ কত কিছু ঐশ্বর্য এখন হয়েছে, কিন্তু প্রভুপাদ কি বলছেন, সব কৃষ্ণের, আমার কিছু না, এ সমস্ত কৃষ্ণের সম্পত্তি। একবার গুজরাটে প্রভুপাদ ব্যবহার করতে শিখিয়েছেন, গুজরাটে একজন যোগী এসছে, বড় সাধু ব্যাপারে বেরিয়েছে, প্রভুপাদ বোম্বে ছিলেন, তো ভক্তরা এসে বলছে প্রভুপাদ গুজরাটে এখন একজন যোগী এসছে, তার নাম খুব প্রসিদ্ধি প্রচার হচ্ছে, কি জন্য না, তার সামনে অনেক সোনা দানা টাকা পয়সা কানি করে রাখা আছে, আর উনি ওইদিকে না তাকিয়ে পিছন দিকে ঘুরে বসে আছেন এরকম, তো এই জন্য লোকেরা বলছে কত বড় বৈরাগী, এত টাকা পয়সা তাকাচ্ছেন না। তো প্রভুপাদ বলেন আমারও সামনে একটা তোমরা ছবি তুলো, আমার সামনে এরকম টাকা পয়সা কানি করো, আর আমি এরকম ধর্ম সহ এটাও ছবি তুলে তোমরা প্রচার করো। তখন ভক্তরা বলছে প্রভুপাদ লোকেরা তো গলত মানবে, খারাপ বলবে, সাধু টাকা পয়সা দিতে আসছে। প্রভুপাদ বলছে যে ওরা জানেন না যে এই কনক যে সম্পত্তি এই হচ্ছে ভগবান মালিক, কনকের দ্বারে সেবক মাধব, মাধব মানে লক্ষ্মীপতি, আর এই টাকা পয়সা তার সম্পত্তি, তার সেবা করার জন্য আমি নিচ্ছি, এটা আমার ভোগের জন্য নয়। তাই আমরা বড় বড় মন্দির করবো, আমরা বড় বড় গেস্ট হাউস করবো, ভক্তরা সেখানে থাকবে, লোকেরা আসে থাকবে, আমরা প্রচার করবো, আমরা লোকদেরকে আকৃষ্ট করবো, এটা আমাদের নিজের সেবার জন্য নয়, ভক্ত সেবা ভগবানের সেবা করার জন্য আমরা বড় বড় মন্দির করবো। এই জন্য এখানে কানাই নার্সালা কিছুই ছিল না, কানাই নিজে নিজেই অটোমেটিক্যালি এত কিছু করছেন কেন, আগে কেউ লোক সাধারণ লোক আসতো না, এখন প্রচুর লোক আসে, আর সরকার ভাবছে আমার এখানে ইন্টারন্যাশনাল সোসাইটির লোক আসছে, তাই আমি গেস্ট হাউস করে নিচ্ছি, কানাই সব জোগাড় করে নিচ্ছে গেস্ট হাউস করে, যাতে সারা বিশ্বের ভক্তরা এসে থাকে, সেজন্য যাতে অনেক লোক আসে এই কানাই স্থানে, মহিমা গুপ্ত বৃন্দাবনের মহিমা যাতে প্রসিদ্ধি লাভ করে। যদি একটা কিছু না থাকতো কেউ আসতো না, যেহেতু কলিযুগের যুগ উপযোগী করে প্রভুপাদ এই ইস্কন প্রতিষ্ঠা করেছেন, আর সেই যুক্ত বৈরাগ্য সবাইকে শিখাচ্ছেন। হ্যাঁ এখানে আসো, কষ্ট করে থাকো, প্রসাদ পাও, কিন্তু উদ্দেশ্য কি? নৃত্য করো ভগবানের সামনে, হরিনাম করো। সেই কানাই নাটশালা চৈতন্য মহাপ্রভু কি করলেন, রূপ সনাতনকে কৃপা করে বহু ভক্তবৃন্দকে নিয়ে তিনি চলে গেলেন। আর এদিকে রূপ গোস্বামী তো চলে গেলেন, মহর সন্ন্যাস সবকিছু নিয়ে বিতরণ করে দিলেন, গৃহস্থের কর্তব্য হিসাবে উনি শিক্ষা দিলেন, অর্ধেক জিনিস কি করলেন দান করে দিলেন, আর তার চতুর্থাংশ রেখে দিলেন আপৎকালীন জন্য, পরিবার পোষণের জন্য, আর কিছু অংশ চার ভাগ করেছেন, সব কিছু আপৎকালের জন্য রাখা আছে, আর সে আপৎকালীন টাকাটা আবার সনাতন গোস্বামী কেবল গচ্ছিত আছে বলেছিলেন, কোথায় একটা জায়গা জমিদার তার কাছে রাখা ছিল, ব্যবসায়ীর কাছে, তো ওটা নিয়ে তুমি বেরিয়ে আসো। রূপ গোস্বামী বলে দিয়েছিলেন তোমার ওখানে থাকা দরকার নেই, জেল থেকে বেরিয়ে চলে আসো, কেন জেলে রেখে দিয়েছিল তো হুসেন সাহা, সনাতন গোস্বামী যেতে চাননি, যুদ্ধ করতে রাজা যাচ্ছিল উড়িষ্যায়, এবং সনাতন গোস্বামী বলছেন না আমি যাবো না, তুমি দেবতাদের কষ্ট দিতে যাবে, আমি যেন যাব না, কেন উনি ছল করেছিলেন আমার রোগ হয়েছে, কিন্তু দেখছে বৈদ্য পাঠিয়ে কোনো জ্বর নেই, ভাগবত কথা শুনছে, তো মানে যারা ভক্ত আমাদের এরকম চতুর সাজেশন করতে যাবে, এই অফিস ছুটি করে চলে এসছে সব, যে আমি জ্বর, শরীর অসুস্থ, একটা ডাক্তার সার্টিফিকেট নিয়েছে, সনাতন গোস্বামী শিখিয়ে দিয়েছে, সনাতন গোস্বামী শিখিয়ে দিয়েছে, অফিসে যাচ্ছে না, অনেক ভক্ত দেখি মায়াপুর ধানিকে নৃত্য করছে, আর ডাক্তার সার্টিফিকেট সরকারকে পাঠিয়ে দিয়েছে, নাচছে, তো এই সনাতন আমাদের গোস্বামীরা শিখিয়েছে, মানে ভগবত ভক্তি লাভের জন্য, সাধুসঙ্গ করার জন্য ওই সমস্ত রাজকর্মচারীদেরকে মিথ্যা কথা বললে কোনো পাপ হবে না, অপরাধ হবে না, কোনো অসুবিধা নেই, বরঞ্চ তাদের লাভ হবে, কিন্তু ওই রাজা গোপনে পাঠিয়ে দিয়েছে, দেখো সনাতন কি করছে, আর দেখছে আড়ম্বর করে ভাগবত কথা শুনছে পণ্ডিত সব লোকদেরকে নিয়ে, তখন গিয়ে বন্দি করেছে, তুমি মিথ্যাবাদী, না তুমি উড়িষ্যায় যাবে দেবতাদের দুঃখ দিতে, অথবা আমি যেতে চাই না, সেখানে সঙ্গে সঙ্গে বন্দি করেছে, আর পরে সনাতন গোস্বামীও পালিয়ে এসেছেন। তিনি মহাপ্রভু চেয়েছিলেন তারা যেন চলে আসে, এভাবে মহাপ্রভু এই কানাই নাটশালায় ওদেরকে কিছু ইঙ্গিত দিয়ে চলে এসেছিলেন, যে তোমরা পরবর্তীকালে ত্যাগ করে রাজকার্য আমার সাথে মিলিত হবে, এই ইঙ্গিত দিয়েছিলেন, তাই সেখান থেকে মহাপ্রভু বৃন্দাবনের ইচ্ছায় সব ভক্তদের কাছে ভক্তদেরকে নিয়ে কীর্তন করতে করতে রামকেলি থেকে এখানে এসেছিলেন। কালকে আপনারা রামকেলি যাবেন, বললাম রামকেলিতে কী কী আছে, ওখানে কী কী আছে, ওখানে শুনছিলেন ওখানে কেলি কদম্ব আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, তমার বৃক্ষ আছে, অনেক সুন্দর সুন্দর বিগ্রহ আছে, জীব গোস্বামী দ্বারা সেবিত বিগ্রহ রয়েছে, জীব গোস্বামী ওখানে থাকে, মানে অনুপম বল্লভ যে ছোট ভাই ছিল রূপ সনাতনের, তার পুত্র হচ্ছে জীব গোস্বামী, তো সেই জীব গোস্বামী আমরা ষড় গোস্বামীর মধ্যে অন্যতম জানি, তো জীব গোস্বামী পরবর্তীকালেও আবার শ্রীনিবাস আচার্যের কাছে নবদ্বীপে চলে এসেছিলেন, নবদ্বীপ পরিভ্রমণও করেছিলেন, এইভাবে মহাপ্রভু কৃপা দিয়ে বৃন্দাবন চলে কানাই নাটশালা আসলেন। তার মানে এই স্থান, এই যে আমরা দেখছি মহাপ্রভুর এবং তার ভক্তদের চরণ ধরিতে এই জায়গা পড়েছিল, শত শত ভক্তকে নিয়ে এসেছেন, তারপরে এখানে এসে মহাপ্রভু কি করলেন না, এখানে মন্দির সমত কৃষ্ণ লীলাসূচক সমত ছবি দেখে তিনি নৃত্য করেছিলেন, প্রেমানন্দে কীর্তন করেছিলেন, হরিনাম করেছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। ক্লাস করলেন, তারপরে হঠাৎ করে মহাপ্রভু বললেন কি যে আমি আর এবারে আমি বৃন্দাবনে যাব না। তার মানে এই কথাটা কে বলেছিল কুলিয়াতে? নৃসিংহানন্দ ব্রহ্মচারী। তার আরেক নাম কি? প্রদীপ্ন ব্রহ্মচারী। দুটি নাম, প্রদীপ্ন ব্রহ্মচারী আর নৃসিংহানন্দ ব্রহ্মচারী। নৃসিংহানন্দ ব্রহ্মচারী কেন? না, উনি নৃসিংহদেবের উপাসক ছিলেন, সেই জন্য তার নাম নৃসিংহানন্দ ব্রহ্মচারী। একবার মহাপ্রভু বলেছিলেন শিবানন্দ সেনকে যে আমি পৌষ মাসে যাব তোমার বাড়িতে, এই বছরে যেন কেউ গৌড় দেশ থেকে ভক্তবৃন্দ না আসে, কেননা শিবানন্দের নেতৃত্বে গৌড় দেশ ভক্তরা সংকীর্তন রথে হয়ে পদব্রজে প্রতি বছরই নীলাচল যেতেন। কিন্তু মহাপ্রভু খবর পাঠিয়ে দিলেন যে এই বছরে বলো আমি পৌষ মাসে বাংলায় যাব, শিবানন্দের সেনের বাড়িতে যাব। এবং বললেন শিবানন্দকে গিয়ে বলো জগদানন্দ পণ্ডিতকে দিয়ে পাঠিয়ে দিলেন। এই জগদানন্দ পণ্ডিত কে জানেন? জগদানন্দ পণ্ডিত সত্যভামা, সত্যভামার অবতার, কৃষ্ণলীলায় দ্বাপর যুগে সেই দ্বারকায় কৃষ্ণের প্রধান মহিষীর অন্যতম মহিষী ছিলেন সত্যভামা। তো ইনি রাধারানীরও প্রকাশ। সেজন্য এই সত্যভামা তিনি জগদানন্দ পণ্ডিত রূপে এসেছেন, জগদানন্দ পণ্ডিতকে পাঠিয়েছিলেন যাও বলো এবছর যেন না আসে, পৌষ মাসে আমি যাব। তো এদিকে শিবানন্দ সেন তিনি চিন্তা করলেন, পৌষ মাস অপেক্ষা করলেন। তো পৌষ মাস শেষ হয়ে গেল, আর একদিন মাত্র আছে। তো দেখতে দেখতে হয়েছে কই মহাপ্রদার এলো না? ওই দিন হঠাৎ করে এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী, প্রদীপ্ন ব্রহ্মচারী, যে মনোময় রাস্তা তৈরি করেছিলেন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার রাস্তা, পথে পথে জল থাকবে, বৃক্ষ থাকবে, সুন্দর পুষ্করিণী থাকবে, স্নান করা যাবে, জল খাওয়া যাবে, এরকম রাস্তাতে পুষ্প বিছানো থাকবে, ধ্যানে বৃন্দাবনে নিয়ে আসছে সেই নৃসিংহানন্দ ব্রহ্মচারী। তখন তিনি এসে পৌঁছেলেন শিবানন্দ ঘর বাইরে আসছিলেন, ঢুকচার বেরোচ্ছিল। কেন কেন যাচ্ছে আসছে? যেমন আমরা যদি শুনে থাকি আমার বাড়িতে কেউ আসবে অতিথি, তখন কখন আসবে? আমরা খালি ঘর বাইরে হই, তাই না? ঠিক শিবানন্দ সেন এরকম হচ্ছে, ঘরে বাইরে যাচ্ছে, ঘরে আসছে, বাইরে যাচ্ছে, চঞ্চল মন। তো নৃসিংহানন্দ ব্রহ্মচারী এসে দেখছেন শিবানন্দ কি ব্যাপার, তুমি এরকম ঘর বাইরে করছো কি ব্যাপার? না রে কি বলবো, মহাপ্রভু আমাকে বললেন এইবারে কোনো ভক্তকে নিয়ে নীলাচলে আসবে না, আমি পৌষ মাসে যাবো। তো দেখতে দেখতে পৌষ মাস শেষ, আর একদিন আছে। তো মহাপ্রভু আসবেন ভাবে আমি বুঝছি, মানে এই আজ কাল এরকম করতে করতে ডেলি এরকম ঘর বাইরে আছে, কিন্তু কই আসবে না। ঠিক আছে আমি তোমার প্রভু মহাপ্রভুকে নিয়ে আসবো। শিবানন্দ কিছু বোঝে না, এই কি বলছে নিয়ে আসবে, বুঝলেন? ঠিক আছে আমি নিয়ে আসবো। তোমার সঙ্গে সঙ্গে বললো তো বাজার করো, আজকে মধ্যাহ্নে রান্না বান্না করে আমি নীলাচল থেকে মহাপ্রভুকে এখানে নিয়ে আসবো, তোমার বাড়িতেই নিয়ে আসবো। শুনেছেন? তো অনেক সেখানে রান্না বান্না সব শিবানন্দ সেন প্রচুর বাজার করেছে, সব রকম যত রকম শাক রয়েছে মহাপ্রভুর প্রিয় বস্তু, পিঠা পানা পায়েস সব কিছু নিয়ে বানিয়েছেন শিবানন্দ সেন। জগদানন্দ পণ্ডিত ওখানে সাহায্য করেছেন, সব বানিয়ে মধ্যাহ্নে যখন ভোগ লাগাচ্ছেন শিবানন্দ সেন বাড়িতে, সেই ঠাকুর ঘরে এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী ঢুকে দরজা বন্ধ করে দিলেন, আর তিনটা প্লেট করেছিলেন। কেন না? ওখানে সাধারণত শিবানন্দ সেনের সেবিত বিগ্রহ মানে জগন্নাথ ছিল, তাই জগন্নাথের জন্য একটা ভোগ করেছেন, আর মহাপ্রভুকে যেহেতু আনন্দ করবেন শিবানন্দ, তাই মহাপ্রভুর জন্য একটা প্লেট, আর যেহেতু শিবানন্দ ছিলেন নৃসিংহদেবের ভক্ত, তাই নৃসিংহদেবের জন্য আর একটা প্লেট করেছিলেন। তো পরে সারা সকল থেকে যারা রান্না করেছিলেন তিনটা থালাতে সাজিয়ে যত রকমের পারস যা ছিল সব সুন্দর করে সাজিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করতে শুরু করেছেন, ঘন্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে সব নিবেদন করে কিছু সময় পরে চিৎকার করে দরজা খুলে শিবানন্দ দেখো দেখো তোমার প্রভুর কি খেলা, দেখো সারা দিন যা রান্না করলাম তোমার প্রভু এলো, মহাপ্রভু এসে কি করলো দেখো, দেখছো কিছু? শিবানন্দ কিছু বুঝছে না কি বলছে পণ্ডিত, দেখো জগন্নাথ যে মহাপ্রভু তার নিজের ভোগ খেয়েছে এবার তার প্লেট খালি, মহাপ্রভু জগন্নাথ অভিন্ন বুঝলাম, আর জগন্নাথের ভোগ খেলো সে আমার কোনো দুঃখ নেই। কিন্তু দেখো আমার প্রভুর নৃসিংহদে আর তার ভোগটাও খেয়ে নিল আর চলে গেল। শিবানন্দ সেন কিছুই বুঝতে পারছেন না, এ কি পণ্ডিত বলছে, মানে উনি কিছু বের কি স্বপ্ন না কি পাগল নাকি এর কিছুতেই বুঝতে পারছে। তখন শিবানন্দ সেন দেখছে তাই কিছুই নেই, কোনো প্লেট নেই। আসলে নৃসিংহানন্দ ব্রহ্মচারীর একটু সন্দেহ হতো যে নৃসিংহদেব আর মহাপ্রভু কি এক, হ্যাঁ এরকম ভাব। তাই মহাপ্রভু এই লীলার মাধ্যমে দেখালেন আমি সেই নৃসিংহদেব, তো সেটা প্রসাদ খেয়ে ভোগ খেয়ে তিনি দেখিয়ে দিলেন যে আমি নৃসিংহদেব। তার সন্দেহকে দূরীকরণ করালেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী যে সেই গৌরাঙ্গ সে নৃসিংহ জগন্নাথ আমি সে, কিনা বাসুভোষ ঠাকুর কি লিখেছেন যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান নৃসিংহদেব রূপ দেখিয়েছেন কোথায়, চার কাজ বক্ষের মধ্যে বসে মহাপ্রভু নৃসিংহদেব রূপে তাকে বিভিন্ন করার চেষ্টা করছেন। সেরকমই শিবানন্দ সেন কিছু বুঝলো না, ঠিক আছে আবার অন্য করে তোমার নৃসিংহদেবের জন্য তুমি লাগা কি করবো। কিন্তু এইটা পরবর্তীকালে যখন মহাপ্রভু আবার গেলেন গৌড় দেশবাসী ভক্তদের নিয়ে পুরীতে, পরের বছরে যখন দর্শনে গেলেন সেখানে মহাপ্রভু প্রত্যেক ভক্তের যে বাসাস্থানে গিয়ে তিনি ভিক্ষা গ্রহণ করতেন, তার মানে মধ্যাহ্নে প্রসাদ পেতেন প্রত্যেক ভক্ত, এক একদিন এক এক ভক্ত, গৃহস্থ ভক্ত, গৃহস্থ ভক্তরা শিবানন্দ সেনের তত্ত্বাবধানে এখানে যেতেন হেঁটে হেঁটে এক মাস, আসতে এক মাস, কয় মাস, দু মাস, চার মাস থাকতেন। তাহলে ওদের চাকরি ব্যবসা বাণিজ্য কি ছিল আপনারা বলুন, চিন্তা করতো, কেন চিন্তা করতো না, আমার চাকরি ব্যবসা কি খাবো না খাবো, বাড়িতে ফিরে এসে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এইসব চিন্তা করতো না। চার মাস ছয় মাস দুই মাস হাঁটা যাওয়া আসা যাওয়া আর চার মাস ওখানে থাকা, কোনোদিন চিন্তা করতো না যে আমরা কি খাবো ফিরে এসে। সস্ত্রী পরিবার সবাই একে নিয়ে মহাপ্রভু ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে আর ওখানে গিয়ে মহাপ্রভু সান্নিধ্যে ভক্ত সঙ্গে হরিকথা শুনতে আর মহাপ্রভুকে সেবা করাতেন প্রত্যেক দিন। কোনো কোনো বছরে অনেক গৃহস্থ সুযোগ পেত না যে সেবা করার জন্য, কাড়াকাড়ি করতো না না আজকে আমি আমার মহাপ্রভুকে আমার বাড়িতে খাওয়াবো, বাসা বাড়ি করে থাকতো, তো সব ব্যবস্থা করে দিতেন প্রতাপপুত্র রাজা, মানে যে বাড়িতে থাকতেন পুরীতে গিয়ে, মানে কত বাসা ঘর দিতেন প্রতাপপুত্র রাজা ফ্রি, সব ফ্রি, ভাড়া দিতে হতো না, প্রতাপপুত্র রাজা ভক্ত সেবা করতেন খুব। তো এরকম ভাবে মহাপ্রভু শেষের দিকে বলছেন সব ভক্তদেরকে নিয়ে একটা ইষ্টবৃষ্টিতে সেখানে বলছেন, আমি পৌষ মাসের শেষে শিবানন্দের বাড়িতে গিয়েছিলাম আর সেখানে এই জগদানন্দ আর এই প্রদ্যুম্ন নৃসিংহানন্দ ব্রহ্মচারী এরা এত রান্না করেছিল দুইজন মিলে আর এত সুন্দর সেই শাকান্ন পায়সান্ন কি সুস্বাদু খেয়েছিলাম। তখন শিবানন্দের মনে মহাপ্রভু যে বলেছিলেন পৌষ মাসে আসবো ওই দিন বুঝছেন, কিন্তু অতদিন বুঝতে পারছিল না যে কি হলো, সব মনে করছিল মনে হয় এই ব্রহ্মচারী খেয়ে নিয়ে বলছে সত্য মহাপ্রভু খেয়ে নিয়ে গেছে এরকম হয়তো ভাবছিল। কিন্তু যেদিন শুনলো মহাপ্রভু নিজে বলছেন এক বছর পরে পুরীতে যে শিবানন্দের বাড়িতে গিয়েছিলাম আর এরকম সব সাকান্ন পায়াসান্ন এই সুন্দর কি রন্ধন হস্ত কি সাধু সব খেয়ে আনন্দ করছেন, তখন শিবানন্দের মনে সন্দেহটা দূরীভূত হয়েছিল। এই প্রদ্যুম্ন ব্রহ্মচারী এরকমই তেজিয়ান তিনি এরকম নিয়ে আসতে পারেন। জয় প্রদ্যুম্ন ব্রহ্মচারী কি, নৃসিংহানন্দ ব্রহ্মচারী কি, প্রভুপাদ কি, এরকম ভাবে মহাপ্রভুর ভক্তদের অনেক লীলা আছে। আপনারা যাবেন জিয়াগঞ্জে কালকে গাম্ভীলা দর্শন করবেন, যেখানে মহাপ্রভুর প্রিয় নরোত্তম দাস ঠাকুর আমাদের প্রিয় ভক্ত ছিলেন, নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভু তাদের তার জন্য প্রেম রেখে গেছিলেন, যদিও তাদের সাথে দর্শন হয়নি, কিন্তু নরোত্তম দাস ঠাকুর অভিন্ন নিত্যানন্দ আর শ্রীনিবাস আচার্য হচ্ছেন কি অভিন্ন গৌরাঙ্গ, নিত্যায় গৌরের অবর্তমানে এই অভিন্ন নিত্যানন্দ গৌরাঙ্গ নরোত্তম দাস ঠাকুর আর কে শ্রীনিবাস আচার্য, এনারা ছিলেন এরকম কলে করে সেই শক্তি প্রদান করতেন। মহাপ্রভু নিজেই প্রেম দিয়েছিলেন প্রেমথলি পদ্মাতে রেখে গেছিলেন, আমার সেখানে আছে। তো ওই গাম্বিলা যেটাকে এখন জিয়াগঞ্জ বলা হয়, ওটা ছিল নরোত্তমদাস ঠাকুরের একজন শিষ্য ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিলেন, যার নাম ছিল গঙ্গানারায়ণ চক্রবর্তী, উচ্চ ব্রাহ্মণ। আর নরোত্তমদাস ঠাকুর ছিলেন কায়স্থ ঘরে, হ্যাঁ, জন্ম লাভ করেছিলেন, ব্রাহ্মণ পরিবার ছিল না, কিন্তু ওনার শিষ্য ছিল যে বড় বড় ব্রাহ্মণ, হ্যাঁ, এরকম ছিল। তো এই গাম্বিলা আপনারা যাবেন কালকে, জিয়াগঞ্জ কালকে যাবে, জিয়াগঞ্জ এখানে আছে গাম্বিলা সম্বন্ধে কিছু আছে কি? তা আমাদের মহারাজ গৌরাঙ্গ স্বামী মহারাজ, তিনি গৌরমণ্ডল গ্রন্থ রচনা করেছেন গুরুদেবের আদেশে, সমস্ত ভক্তদের জন্য। সারা বিশ্বের ভক্তরা চাইছিল যে গৌরমণ্ডল মহাপ্রভু ভক্তদের সমস্ত লীলাভূমি সেটা দর্শন করার জন্য, বাংলাদেশ সিলেট ইত্যাদি জায়গা, তারপরে এদিকে হচ্ছে রেমুনা পর্যন্ত, আর এদিকে মন্দারে মধুসূদন, এরকম করে এই গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমি আমাদের চিন্তামণি ধাম, বৃন্দাবন অভিন্ন ধাম বলা আছে, গৌর ব্রজজন ভেদনা দেখিব হইব নিরয় গান। সেজন্য কখনো অভিন্ন তাদেরকে ভিন্ন করবেন না, গৌর আর এই ব্রজবন, গৌরবন আর ব্রজবন দুটাই অভিন্ন। কিন্তু প্রভুপাল বলছে যারা এই গৌর ধামে বৃন্দাবনের উপলব্ধি না পায় তাদের বৃন্দাবনে যাওয়া উচিত, বলছে নবদ্বীপে যারা বৃন্দাবন দর্শন না পায় তাদের বৃন্দাবনে যাওয়া উচিত। এখান থেকে বৃন্দাবন দর্শন করবে যেদিন উপলব্ধি হবে সেদিন তার বৃন্দাবনে গেলে আনন্দ হবে, নাহলে এমনি গিয়ে শুধু গাছপালা এইসব দেখে আসবে, আর হয়তো আমি অত বেড়ে বৃন্দাবন গিয়েছি বলে প্রতিষ্ঠা জাহির করবে। কিন্তু নবদ্বীপ ধামে প্রভুপাদ বলছেন বৃন্দাবনের অনুভব করতে হবে, সেই অনুভবটা যখন আসবে, হ্যাঁ, এটা অভিন্ন বৃন্দাবন, তখন আপনি বৃন্দাবন গেলে আনন্দ পাবেন। তো গাম্ভীরা সম্বন্ধে নরোত্তমদাস ঠাকুর শিষ্য ছিল গঙ্গানারায়ণ চক্রবর্তী, তো উনি থাকতেন এখানে, খুব সুন্দর কথা লেখা আছে, প্রেম বিলাস গ্রন্থে লেখা আছে, তার শাখা গঙ্গানারায়ণ চক্রবর্তী গঙ্গা তীরে গাম্ভীলা গ্রামে যার স্থিতি। গাম্ভীলা গ্রামে নরোত্তমদাস ঠাকুরের অনেক অপ্রাকৃত লীলা প্রকাশ করেছেন, এই গাম্ভীলাতে নরোত্তমদাস ঠাকুর অনেক লীলা করেছেন, ওখানে দিব্য লীলা, সেসব লীলাগুলির মধ্যে এখানে সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে নরোত্তমদাস ঠাকুর থেকে দীক্ষা কে পেয়েছিলেন, গঙ্গানারায়ণ চক্রবর্তী, তো উচ্চ ব্রাহ্মণ একটা লীলা বলি, যে ওখানে অন্যান্য ব্রাহ্মণের আসলে নিন্দা করত, নরোত্তমদাস ঠাকুরের নিন্দা করত, যে কায়স্থ কুলে জন্ম হয়ে সব উচ্চ ব্রাহ্মণদেরকে দীক্ষা দিচ্ছে এ বেটা ঠিক নেই, এরকম করে গালাগালি করত, আর এই গঙ্গানারায়ণ চক্রবর্তীকেও অপমানিত করত। কিন্তু এই গঙ্গানারায়ণ চক্রবর্তী একবার যখন নরোত্তমদাস ঠাকুর গাম্ভীলায় এসেছিলেন, তার কাছে গিয়ে আরতি করলেন যে প্রভু আমরা আর আপনার নিন্দা সহ্য করতে পারছি না। তখন নরোত্তমদাস স্বামী একটা লীলা করেছিলেন, অসুস্থ লীলা, জ্বরের লীলা, হঠাৎ করে তার গা জ্বর এসে যায়, খুব গরম, তখন আস্তে আস্তে উনি প্রাণ ত্যাগ করলেন, এটা একটা লীলা করছিলেন। তখন সব যারা সমস্ত নিন্দা করছিল নিন্দুকগণ ব্রাহ্মণেরা সবাই শুনছে নরোত্তমদাস ঠাকুর অকাল মৃত্যু হয়ে গেছে, জ্বরেই মরে গেছে, এরকম ভাবছে, তো সব এসছে, দেখো গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বলছে দেখো এই যোগ্য নয় গুরু হওয়ার, এসব ব্রাহ্মণদেরকে দীক্ষা দিয়েছে দেশের জন্য অকাল মৃত্যু হয়েছে, তারও নিন্দা করতে শুরু করছে। তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি চিন্তিত হয়ে গেলেন, সেখানে তিনি কী করলেন না, চাংড়া সাজালেন, যেমন কেউ মারা গেলে চিতা সাজালেন, চিতার উপরে দিয়ে কাঠ টাট সব দিয়ে দিলেন, এবং সেখানে খুব ক্রন্দন করে প্রার্থনা করতে লাগলেন। আর এইসব ব্রাহ্মণরা যারা নিন্দা করতো তারা চতুর্দিকে এসে সব গালাগালি করছে আর নিন্দা করছে, কিন্তু সঙ্গে সঙ্গে নরোত্তমদাস ঠাকুর ওই যে চিতার মধ্যে ছিলেন কাঠ টাট দেওয়া সব ওখানে একদম হরিবল হরিবল করে সেই চাংলাসা কাঠ সব তুলে উদন্ড নৃত্য করতে লাগলো, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম। এবারে রতন দাস ঠাকুরের কাছে এসে সেই সব ব্রাহ্মণরা ক্ষমা চাইলো, আবার তারা সব হিন্দু ব্রাহ্মণরা তাদের ক্ষমা মার্জনা করার জন্য অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তার চরণে আশ্রয় নরোত্তম দাস ঠাকুর কি গান্ধীলা গ্রাম কি। এভাবে নরোত্তম দাস ঠাকুর ওখানে একটা আরেকটা লীলা করছিলেন, উনি অপ্রকট লীলা একটা করেছিলেন খুব সুন্দর। অপ্রকট লীলা কেমন করেছিলেন না, একদিন গঙ্গায় স্নান করতে গেছেন, প্রতিদিন স্নান করেন গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং আর একজন শিষ্যকে নিয়ে দুইজন রামকৃষ্ণ চক্রবর্তী মনে হয়, দুইজনকে নিয়ে গঙ্গা স্নান করতে গেছেন। তো গুরুদেবের অঙ্গ মার্জন করছে গঙ্গা জলের মধ্যে, গাটাকে মুছে জলের মধ্যে মেসেজ করে দিচ্ছে, মানে মুছিয়ে দিচ্ছে ভিতরে মেসেজ করছে। কিন্তু এরকম গাটাকে মুছছে ভিতরে গঙ্গা জলে, কিন্তু দেখছে দুধ উঠছে, শরীর থেকে তো দুধ উঠছে। আর এরকম মালিশ করতে করতে সব দেখছে গায়েটা কোথায় দুধে পরিণত হয়ে সব মিলে গেল সেই জলের সাথে। তো সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে দুধঘাট। ওখানে এখন আপনারা যাবেন, ওখানে একটা নিম গাছ মনে হয় আছে, ওটা দর্শন করবেন, দুধঘাট নামে আছে। আর সেই গঙ্গার জল দুধ সে যে বেরিয়েছিল শরীর থেকে, ওই দুধটা নিয়ে এসে গঙ্গানাথ চক্রবর্তী ওই গাম্ভীলার ভিতরে দুধ সমাধি দিয়েছেন। আর ওখানে বড় ঠাকুর নামে পরিচিত, গৌরাঙ্গ বাড়ি নামে পরিচিত, ওখানে সুন্দর বিগ্রহ আছেন নরোত্তম দাস ঠাকুর কোনো ধান গুলা থেকে ওখানে বিগ্রহ গৌরাঙ্গ বিগ্রহ পাওয়া গেছিল। তো ওখানে আপনারা যাবেন সেই গাম্ভীলা জিয়াগঞ্জে গিয়েও দর্শন করবেন, তারপরে যে যার বাড়িতে প্রত্যাবর্তন করে প্রচার করবেন সাধু সঙ্গে যে ফল লাভ করছেন ভগবত ভক্তি, সেগুলা গিয়ে মানুষকে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অনেক লীলা থাকলেও আবার আমরা নগর সংকীর্তন থেকে এসে কিছু শুনব। এখন স্নান করতে যাবেন সবাই গঙ্গায়, 45 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবেন, একটাই প্রসাদ। তারপরে এখানে সবাই একটু পরিক্রমা করা হোক, 2 মিনিট কীর্তন করে, হ্যাঁ সব লাগবে। এখানে নৃসিংহদেব দর্শন করেছেন, ওই নৃসিংহদেব এখানে প্রকট ছিলেন, চরণ চিহ্ন বলেছি যে রাধা কৃষ্ণ নৃত্য করতেন এখানে সেই চরণ চিহ্ন ছিল। তো এটা ছোট জায়গা ছিল আগে, এই পাহাড়েতে ছিল এখানে। আর মহাপ্রভু চরণ চিহ্ন ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর তিনি এসেছিলেন, তিনি স্থাপনা করেছিলেন। এখন এই মন্দির হওয়ার পরে এই চরণ চিহ্নগুলি খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখা আছে, যাতে ভক্তরা স্পর্শ করে প্রণাম করতে পারে আর পুষ্প চন্দন তুলসী দিতে পারে। এই জন্য এখানে এখন মন্দিরের কাছে নিয়ে আসা হয়েছে। আগে এখানে পাহাড় মতো ছিল, ছোট মন্দির ছিল, ওয়ালের মধ্যে এগুলি ছিল, তো এখন এখানে রাখা হয়েছে পূজা করার জন্য, ঠিক আছে। আর 1995 সালে এই কানাই নাটশালা জায়গা রামানন্দী সাধু ছিলেন, নৃসিংহানন্দ বাবাজি, নৃসিংহ বাবাজি বলে, তো উনি তার গুরু থেকে আদেশ পেয়েছিলেন যে তোমরা এই মন্দির রক্ষা করতে পারবে না, গৌড়ীয় বৈষ্ণবদেরকে দিয়ে দাও। তখন উনি কোনো মতে জানে ইস্কনে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ কাছে গিয়েছিলেন এবং ওনার কথাবার্তা শুনে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের সাথে মিশে উনি স্থির সেই দিন করেছিলেন যে আমি এই কানাই নাটশালা আপনার সাথেই অর্পণ করবো। গুরু গৌরাঙ্গ স্বামী মহারাজ নিয়ে গেছিলেন সাক্ষাৎ করতে। তারপরে 1997 সালে এখানে শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ইস্কনের অন্যান্য গুরুবর্গ, ভক্তবৃন্দ এখানে এসে বিশ্বের অনেক ভক্ত এই মহাপ্রভু আর রাধা কানাই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই আগে ছোট মন্দির ছিল একটা, রাধা কানাই বিগ্রহ চুরি হয়ে গেছে এখানে, সে অনেক আগে, পরে এই বিগ্রহ এখানে ইস্কন থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই বছরে এই বলদেব আবির্ভাব পূর্ণিমাতে এই সিংহাসন এই মন্দিরের এইটুকু প্রকৃষ্ঠ সুন্দর কলেবরে তৈরি হয়েছে। কিছু সরকার থেকে সাহায্য আসছে, কিছু লোক করেছে, এখনো অনেক কাজ বাকি আছে উপরে, চূড়াকরণ ইত্যাদি, এবং এই সিংহাসনে টাকাও দেওয়া হয়নি। সে লোক ফোন করছে, আমার টাকা দাও। তো এখন আপনারা চেষ্টা করলে কালেকশন করতে পারেন, কানা নকশালের জন্য, সিংহাসনের জন্য বা মন্দিরের চূড়ার জন্য সাহায্য আপনারা চেষ্টা করতে পারেন, যে যা পারবেন এই কানা নকশালার সেবার উদ্দেশ্যে সমর্পণ করতে ইচ্ছা করলে করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, জয় রাধা কানাই লাল কি, শ্রীমন মহাপ্রভু কি, গোপানন্দ। ঠিক আছে, এখন তাড়াতাড়ি স্নান করুন সবাই, প্রসাদ হবে। গঙ্গা স্নান কয়জন করেছেন? কেউ জানি, এখানে এসেছেন যখন আজকে করুন। তবে সাবধানে করবেন, যেন নিচের দিকে চলে যাবেন না। গঙ্গা স্নান আপনারা প্রচারের জন্য থাকবেন, গঙ্গা স্নান করে আবার এখানে কানের কাছে ফিরে আসবেন। মহাপ্রভু বিগ্রহ পাওয়া গেছিল, সেটা গান্ধীলা, সেখানে থাকবে, সেটা কালকে গিয়ে দেখবেন, রামকেল ওটা গিয়ে দর্শন করবেন। জিয়াগঞ্জ এখানে হনুমান গরুড়দেব আগে থেকে, এখানে গরুড়দেবরা প্রতিষ্ঠা করেছে, হনুমান আগে ছিল, পূজা করতো, সেই জন্য এখানে হনুমান, এখানে হনুমান আসে প্রতিদিন, শিব বিগ্রহ মানে এখানে রয়েছে সবসময়। দুর্গা একটা পাথর আছে, দুর্গার মুখ মতো, ওই পাশের সাইডে ওর দুর্গা মাতার মুখটা ওখানে ছিল আর এই পাথরেই সব ছিল। আর এখানে আমাদের কানাই নকশাল ভক্তরা বলে যে এখনো রাজা কানাইলার লীলা হয়, দুপুরে ধ্বনি শোনা যায় বারোটার মধ্যে, এখানে শোনা যায়। এবং হনুমান মাঝে মাঝে এখানে বিরাট রূপ নিয়ে এখানে প্রবেশ করে, দর্শন করে আবার চলে যায়, রাতে জেগে থাকলে বুঝতে পারবে না, কানায় স্নান করে শুলে তখন উপরে ভুল শুনতে পারবে। আর হনুমান যে আছে সেটাও দেখতে পাবে। হরে
এখানে আছে
দিদি, রাজমহলে আছে, রাজমহল ওখানে তুলতে পারেন, ওখানে এটিএম আছে, এটিএম কার্ড তুলবেন। এই পাশে মহাপ্রভু চরণ চিহ্ন, ওইদিকে রাধা কানাই লাল।
আপনার আঙুলি
Thank you.
রেকর্ডটা বলি
এই